Hello.
শ্রোতা বন্ধুরা, এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশ ক্রিকেট এবং আসন্ন বিশ্বকাপ। সঞ্চালন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। একটু আগেই যেমনটি শুনলেন যে বিশ্বকাপ ক্রিকেট যা কিনা শুরু হতে যাচ্ছে আজ থেকে 65 দিন পরে, 14 ফেব্রুয়ারি প্রথম ম্যাচ হবে বিশ্বকাপ ক্রিকেটের। আর সেই প্রেক্ষাপটে বাংলাদেশ দল কেমন প্রস্তুতি নিয়েছে সে বিষয় নিয়ে আজকের হ্যালো ওয়াশিংটন। এবং আমাদের অতিথিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, ঢাকা থেকে তিনি আমাদের সাথে টেলিফোনে যোগ দিয়েছেন। রকিবুল হাসান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি, এবং আপনার সকল শ্রোতা বন্ধুদের এই বিজয় মাসের বিজয় শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু, আশা করি আপনি শুনতে পাচ্ছেন।
আমি শুনতে পাচ্ছি, এবং রকিবুলকে আমার অনেক অভিনন্দন। হি ইজ ভেরি বিজি উইথ ক্রিকেট ইন বাংলাদেশ।
অনেক ধন্যবাদ
বাবু, অনেক ভালো লাগছে তোমার কণ্ঠ শুনে।
অনেক ধন্যবাদ। আর আমাদের আরেকজন অতিথি যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানে যোগ দিবেন, তিনি হচ্ছেন ঢাকা থেকে ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। তার সাথে টেলিফোনে যোগাযোগ করবার চেষ্টা করছি। তবে প্রথমেই আমাদের একজন শ্রোতা, তিনি লাইনে আছেন, আকবর হায়দার কিরণ নিউ ইয়র্ক থেকে। তার প্রশ্ন দিয়ে শুরু করছি আজকের হ্যালো ওয়াশিংটন। আকবর হায়দার কিরণ,
হ্যালো। আসলে আজকে এত চমৎকার বিষয়ের উপরে অনুষ্ঠান করছেন, সেজন্য শুরুতেই আপনাদেরকে অভিনন্দন। আর আমি সবকিছুর আগেই আমাদের প্রিয় রকিব ভাই এবং বাবু ভাইকে, যিনি আমার নিউ ইয়র্কে থাকেন, দুজনকে সালাম জানাচ্ছি। তারা বাংলাদেশের ক্রিকেটের গৌরব, তারা বাংলাদেশকে আধুনিক ক্রিকেট উপহার দেওয়ার জন্য অনেক ভূমিকা পালন করেছেন এবং করছেন। আমার ছোট্ট দুটি প্রশ্ন আছে, তার আগে এটা বলতে চাই যে আমি আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই শুরুতেই, কারণ তারা সম্প্রতি যে অসাধারণ সাফল্য উপহার দিয়েছেন বিজয়ের মাসের প্রাক্কালে, সেটা আমাদের পুরো জাতিকে গৌরবান্বিত করেছে। আর ক্রিকেট নিয়ে হ্যালো ওয়াশিংটনের জন্য তো আগে ভাগেই বললাম যে অনেক ধন্যবাদ। আমার ছোট্ট দুটি প্রশ্ন, বিগত বিশ্বকাপ ক্রিকেটের তুলনায় ব্যতিক্রমী কি করবে বা কিংবা কি কি উপহার দিতে পারে আমাদের বাংলাদেশ দল? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ভালো ফলাফল করবার জন্য বাংলাদেশ ক্রিকেটারদের কাছে অস্ট্রেলিয়ান পিচ কতখানি ভালো কিংবা মন্দ?
চমৎকার প্রশ্ন।
বাবু ভাই দিবেন উত্তর নাকি রকিব ভাই দিবেন?
আমি প্রথমে রকিব ভাইয়ের কাছে যেতে চাই। আপনার দুটি প্রশ্ন, প্রথমটি হচ্ছে যে এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভিন্ন কি করবে। 2011 সালে আমরা দেখেছি যে বাংলাদেশ তাদের স্বাগতিক, অন্যতম স্বাগতিক দেশ হিসেবে নিজেদের মাঠে খেলার সুযোগ ছিল তাদের। মিরপুর স্টেডিয়ামে খেলেছেন, তারপর চট্টগ্রাম স্টেডিয়ামে খেলেছেন, কিন্তু এবারে তারা খেলবেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পিচে। সুতরাং বাংলাদেশ দলের ক্ষেত্রে কৌশল কতটা আলাদা হবে বলে মনে করছেন রকিবুল হাসান?
ধন্যবাদ কিরণ ভাইকে যে প্রশ্ন করেছেন নিউ ইয়র্ক থেকে। আমি আমার প্রশ্নের উত্তরে আগে একটু বলি যে আমার সেটা হলো যে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ জাতির জন্য, বাঙালির জন্য এটা অত্যন্ত গৌরবের। এই জন্য শুধু গৌরবের না, এটা আমাদের জাতীয় সত্তা এবং জাতীয় ঐক্যের প্রতি। মানুষ ভালো কিছু হলে সেখানেও কামে, আর খারাপ কিছু হলে, হতাশার মধ্যে কিছু হলে তখন তারা খুব আশাহত হয়। বিগত কতগুলো যে আমাদের বিশ্বকাপ খেলেছে, আমাদের লাস্ট যেটা আমরা ইংল্যান্ডের সঙ্গে আমরা হোম সিরিজ হোমে হয়েছিল, জয়েন্টলি আমরা স্পন্সর ছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানে বাংলাদেশ উইন করে ইংল্যান্ডের সঙ্গে, কিন্তু ওয়েস্ট সিরিজ ম্যাচে খুব অল্প রানে করে। এবং আগের যে সমস্ত ওয়ার্ল্ড কাপ ছিল, যেটা সাউথ আফ্রিকাতে হয়েছিল, সেখানে ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজে, সম্ভবত ইন্ডিয়াকে প্রথমে, তারপরে সাউথ আফ্রিকা হারিয়েছে এবং সেকেন্ড রাউন্ডে গেছে। তো টোটাল বিশ্লেষণে আমি বলবো যে ইটস এ মিক্সড ব্যাগ, কারণ একটা উঠতি দেশ হিসাবে বাংলাদেশ একটা ভিন্ন পরিবেশে কন্ডিশনে যতটা পারার কথা ঠিক ততটাই তারা পেরেছিল। এবারের বিশ্বকাপটাও কিন্তু কোনরকম অন্যরকম কিছু নয়, কারণ আমরা জানি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যেখানে বাংলাদেশ খেলবে ডিফারেন্ট কন্ডিশন, কারণ এখানে বল অনেক বাউন্স করবে, বল অনেক জোরে আসবে, কাজেই বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য, বাংলাদেশ টিমের জন্য এটা একটা নতুন একটা পরিবেশে তাদেরকে খাপ খাওয়াতে হবে। তো আমি যেটা দেখি এভাবে, এই যে বলা হলো জিম্বাবুয়ে সিরিজে যে আমাদের যে সিরিজ হয় 3-0 টেস্ট সিরিজে এবং 5-0 ওয়ানডে সিরিজে, এটা ডেফিনেটলি বলার অপেক্ষা রাখে না প্লেয়ারদের, সাংঘাতিক উজ্জীবিত করবে। এবং আমি খুব কাছ থেকে আজকেও দেখেছি প্লেয়ারদেরকে ম্যাচ কমিশনার হিসাবে, তারা কিন্তু এই বিশ্বকাপকে নিয়ে অনেক ভাবছে, পুরো টিম ম্যানেজমেন্ট কাজ করছে। তবে প্রশ্ন হলো ওই কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে হলে যে ধরনের কন্ডিশনে আমাদের এখন খেলার কথা, সেই জায়গায় সেদিকে কিন্তু ঘাটতি রয়ে গেছে। তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের খেলা, আমরা জানি প্রথম ম্যাচ তারা খেলবে যেটা আফগানিস্তানের সাথে অ্যাডিলেডে খেলবে, উইকেট ব্যাটিং উইকেট হবে। তারপরে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার সঙ্গে কুইকেস্ট ফাস্টেস্ট উইকেট সমস্যা হবে, মেলবোর্নে শ্রীলঙ্কার সাথে খেলবে, হ্যামিল্টনে খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে এইভাবে, তো এবং স্কটল্যান্ডের সঙ্গে নিউজিল্যান্ড খেলবে। তো বাংলাদেশ আমি ঠিক দেখি যে অন্তত দুটো ম্যাচ যদি তারা উইন করতে পারে, যেটা খুবই সুগম সম্ভাবনা আছে। এখন বাংলাদেশ কিন্তু টিম একক দুজনের উপরে তার নির্ভরশীল না, এটা অনেকগুলো ব্যাটসম্যান এক ঝাঁক ব্যাটসম্যান একসঙ্গে পারফর্মিং ব্যাটসম্যান পারফর্ম করছে, বোলাররাও কিন্তু বেরিয়ে আসছে, বেশ কিছু স্পিনার তাইজুল এবং জুবের লেগ স্পিনার তারা আমাদের যোগ হয়েছে এই বোলিং ডিপার্টমেন্টে। তো এখানে যদি আর বাংলাদেশকে টার্গেট করতে হবে সেকেন্ড রাউন্ডে, যদি আমি আমি এবং আমার বিশ্বাস আমার সঙ্গে সকল শ্রোতা বন্ধুরা এবং বাংলাদেশের সমর্থক এটাই চায় যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক, সেকেন্ড রাউন্ডে যাক। টার্গেট করতে হলে আমার মনে হয় এই মুহূর্তে দুটো টিমকে টার্গেট করতে হবে, দুটো জিততে হবে স্কটল্যান্ডের সঙ্গে এবং আফগানিস্তানের সঙ্গে, এবং তারপরে তারা যদি শ্রীলঙ্কাকে মেলবোর্নে এবং যদি ইংল্যান্ডকে কোনোভাবে ক্রিকেট যেহেতু অনিশ্চয়তা খেলা হারাতে পারে, তাহলে কিন্তু সেই আমাদের 2003-এর সেই বিশ্বকাপের স্মৃতি আবার আমাদের সামনে আসবে।
ধন্যবাদ রকিব ভাই। আমাদের অতিথিদের মধ্যে দিলু খন্দকার, ক্রীড়া সাংবাদিক ঢাকা থেকে, তিনিও যোগ দিয়েছেন। দিলু খন্দকার, আশা করি শুনতে পাচ্ছেন।
জি, শুনতে পাচ্ছি।
অনেক ধন্যবাদ। ইউসুফ রহমান বাবু, আপনি এবারে একটু কিরণ যে প্রশ্নটি করেছিলেন সেই প্রশ্নের সম্পর্কে আপনি কি বলবেন? বাংলাদেশ 2011 সালের বিশ্বকাপ থেকে এবারের বিশ্বকাপে, 2015-র বিশ্বকাপে আলাদা কি করতে পারে বলে আপনি মনে করেন?
দেখেন, রকিবুল তো মোটামুটি পুরো সাবজেক্টটা কভার করেছে খুব ভালোভাবেই। আমি একটা কথা বলবো যে 2011 সন শুধু নয়, বাংলাদেশ দলটা কিন্তু একটা সারপ্রাইজ প্যাকেজ, এটা কাকে কখন ধরে কেউ বলতে পারবে না। এবং বিশ্বের প্রত্যেকটি দল কিন্তু বাংলাদেশকে খুব সিরিয়াসলি নেয় যখনই মাঠে নামে, তারা মনে করে এটা একটা অপোজিশন দ্যাট ক্যানট বি টেকেন লাইটলি, এবং বাংলাদেশ কিন্তু এটা বারবার এটা প্রমাণ করেছে। দুঃখজনক হচ্ছে যে আমরা যখন একটা স্পার্টের মধ্যে যে আগে বেড়েছি, তারপরে আমরা হঠাৎ হোঁচট খেয়ে আমরা টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাই। যে কথা রকিবুল বলল, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পিচ কিন্তু অন্য ধরনের, এটা সবাই জানে। ওখানে আপনার বাউন্সি উইকেটস হয়, ফাস্ট উইকেটস হয়, আমাদের কোচ এবং প্লেয়াররা আই এম শিওর দে আর অল অ্যাওয়ার অফ ইট, এবং তারা প্রিপারেশন ওইভাবে নেবে। তবে আমি এই ওয়ার্ল্ড কাপটা যেটা মনে করি, যেটা রকিবুল বলল, দুটো দল তো টার্গেট করবেই, উইচ ইজ আফগানিস্তান এবং স্কটল্যান্ড, এছাড়া আমাদেরকে প্ল্যান ভাবে আর একটা দলকে মিনিমাম টার্গেট করতে হবে, ইট কুড বি ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, এনি টিম। এবং ওয়ান ডে ম্যাচে কিন্তু ইটস অন আ ডে, আপনি ওই দিন যেই দল স্ট্রাইক করবে সে জিতবে। সো দেয়ারফর এটা খুব ইম্পর্টেন্ট যে ওই কন্ডিশনে আমাদের উইচ ইলেভেন শুড বি প্লেয়িং এবং এদের মেন্টাল ক্যাপাসিটি। এবং বাংলাদেশ সবচেয়ে এখন স্ট্রেংথ হচ্ছে যে আমাদের জিম্বাবুয়ে সিরিজটা আমরা জিতেছি, ডাজেন্ট ম্যাটার আপনি কোন লেভেলের টিমকে হারিয়েছেন, উইনিং কিন্তু ইটস আ ম্যাটার অফ হ্যাবিট। যখন একটা টিম উইনিং হ্যাবিটে চলে আসে, তখন তার ভিতরে একটা আত্মবিশ্বাস হয় সে যে কোনো দলকে হারাতে পারে। এবং আমার মনে হয় এই মেন্টালিটি নিয়ে বাংলাদেশ দলকে ওয়ার্ল্ড কাপে যাওয়া উচিত, এবং এই মেন্টালিটিটা যদি মেনটেন করতে পারে, কারণ আমাদের কিন্তু আপনি যদি প্রত্যেকটা দলকে যদি কম্পেয়ার করেন একসঙ্গে, বাংলাদেশের মতন কিন্তু এত ভার্সেটাইল দল কিন্তু নেই। আপনি দেখেন আমাদের একটা টিমে লেফট আর্ম স্পিনার্স, রাইট আর্ম স্পিনার্স, অলরাউন্ডার্স, উইকেট কিপার অলরাউন্ডার্স, ইটস আ কমপ্লিট প্যাকেজ। এখন লেভেলটা শুধু রেজ করতে হবে, ইফ উই ক্যান রেজ দ্যাট লেভেল আই উইল নট বি সারপ্রাইজ ইফ উই বিট সাম অফ দ্য বিগ বয়েজ।
ধন্যবাদ ইউসুফ বাবু। আপনি যেটি বললেন যে ক্রিকেটে যেদিন খেলাটি হয় সেদিনের উপরে অনেক কিছু নির্ভর করে, এটা সত্যি। আবার আমরা গত বিশ্বকাপগুলোতে এটাও দেখেছি যে কনসিস্টেন্সি কিন্তু খুব, ধারাবাহিকতাও কিন্তু খুব জরুরি। যারাই শেষ পর্যন্ত বিশ্বকাপ তুলছে হাতে, তারা কিন্তু কনসিস্টেন্টলি জিতে আসছে।
এটা কিন্তু আমি এগ্রি করি, কারণ যেই দলই কনসিস্টেন্ট সেই দলই কিন্তু ট্রফিটা লিফট করবে
নিশ্চয়ই। দিলু খন্দকার, আপনি কিছু যোগ করতে চান? 2011 থেকে 2015 আলাদা কি করতে পারে বাংলাদেশ?
রকিবুল হাসান যেটা বলেছেন, ইসুভবু যেটা বলেছেন, কারণ রকিবুল হাসান খুব কাছ থেকে ক্রিকেটারদের দেখেন, ম্যাচ অফিসিয়াল হিসাবে আজকেও তিনি মাঠে ছিলেন, বাংলাদেশের অনেক স্টার প্লেয়ার সেই ম্যাচে খেলেছিল। তবে আমি মনে করি রকিবুল ভাই খুবই ক্লিয়ার একটা সিনোপসিস মেলে ধরেছেন যে অস্ট্রেলিয়ার কন্ডিশন এবং নিউজিল্যান্ডের কন্ডিশনে কি হতে পারে। তবে রকিবুল ভাই খুবই ভালো কথা বলেছেন যে দুটো ম্যাচ যেটা তারা বলছেন যে আফগানিস্তান অ্যান্ড স্কটল্যান্ড, এই দুটোকে তো টার্গেট ডেফিনেটলি, যে আমরা গত ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকেও কিন্তু হারিয়েছি, যদিও সেটা আমাদের হোম কন্ডিশনে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশ যতগুলি টেস্ট প্লেয়িং নেশন রয়েছে তাদের সবার বিরুদ্ধেই কিন্তু ওয়ানডে ক্রিকেটে জিতেছে, সেটা বাংলাদেশ দলের প্লাস পয়েন্ট। যেটা রকিব ভাই এবং ইসু ভাই বললেন যে গিভেন ডে ম্যাচ ডেতে যারা ভালো খেলবে তারা জিতবে, এটা তো খুবই সত্যি কথা। আর বাংলাদেশকে এখন সেটা অস্ট্রেলিয়াই হোক আর ইন্ডিয়াই হোক বা শ্রীলঙ্কা পাকিস্তান আর নিউজিল্যান্ড ইংল্যান্ড এনিবডি, সবাই কিন্তু সমীহ করে, কারণ বাংলাদেশ একটা অসাধারণ দল, একটা প্রতিভাদীপ্ত তারুণ্যদীপ্ত দল। যেটা আমি আজকে রাতেও সাকিব আল হাসানের সাথে কথা বলেছিলাম যে তার বিগ ব্যাশে খেলার সম্ভাবনাটা কত, সাকিব কিন্তু খুবই উৎফুল্ল যে আগামী 2-3 দিনের মধ্যে একটা ভালো নিউজ আপনাদের দিতে পারবো। তার মানে সাকিব কিন্তু অ্যাডভান্স পার্টি হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটে, ডোমেস্টিক ক্রিকেটে খেলার জন্য তৈরি হয়ে যাচ্ছেন, সেটা দেশের বাংলাদেশের ক্রিকেটের নিউক্লিয়াস সাকিব আল হাসান। যখনই ব্যাট হাতে ধরেন কিংবা বল হাতে আসেন তখনই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। আরো একটি কথা রকিবুল হাসান বলেছেন যে বাংলাদেশ কিন্তু এখন আর কোনো একজন বা দুজনের উপরে ডিপেন্ড করে নেই, গোটা টিমটাই কিন্তু খুবই উজ্জীবিত, যেটা সাম্প্রতি জিম্বাবুয়েকে টেস্ট এবং ওয়ানডেতে যে হোয়াইট ওয়াশ করেছে সেখানে কিন্তু পুরো দলটাই খেলেছে। যেমন মাশরাফি ওয়ানডে ক্যাপ্টেন, তিনি কিন্তু অসাধারণ খেলেছেন, কারণ যে ছেলেটা অপারেশন টেবিলে 6-7 বার শুয়েছেন, তারপরে যে বোলিংটা করছেন সেটা কিন্তু দলের অন্য ক্রিকেটারদের উজ্জীবিত করছে। যেমন আজ তামিম ইকবাল ঘরোয়া ক্রিকেটে এবার প্রথম খেলেন এবং প্রথম ম্যাচেই কিন্তু তিনি ভালো খেলেছেন, কারণ তিনি ইনজুরি ছিলেন, অনেকে শঙ্কায় ছিল, তাকে রেস্টের কথাও ভাবা হয়েছিল এবং আজকে প্রথম ম্যাচ খেলেই কিন্তু তিনি জানিয়ে দিলেন যে তার ব্যাটে বলে তার ভালো কানেক্ট হচ্ছে, তিনিও রানের মধ্যে রয়েছেন। রকিবুল ভাই যেটা বলেছেন, এখনই প্ল্যান করা উচিত টিম ম্যানেজমেন্টে যে শুধু আফগানিস্তান আর স্কটল্যান্ড শুধু নয়, আমাদেরকে আরো একটা ম্যাচ যেটাকে খুব জান বাজি লাগিয়ে লড়তে হবে, সেটা শ্রীলঙ্কা হতে পারে, সেটা ইংল্যান্ড হতে পারে, কারণ এদের বিরুদ্ধে কিন্তু জয়ের রেকর্ড বাংলাদেশের রয়েছে। বাংলাদেশ তার নিজের দিনে যে কোনো দলকে হারাতে পারে সেটা কিন্তু তারা প্রমাণ রেখেছে, বিশ্বকাপে রেখেছে, এছাড়া ট্রাই নেশন কিংবা বাইলেটারাল সিরিজেও রেখেছে। মোদ্দা কথা, বাংলাদেশ এবার যে দলটা যাচ্ছে আমরা খুবই আশাবাদী যে একটা ভালো, একটা যদি অস্বাভাবিক রেজাল্ট করে তাতে অবাক হওয়ার থাকবে না, কারণ এই দলটা এতটাই ট্যালেন্টেড।
ধন্যবাদ দিলু খন্দকার, আপনাদের প্রত্যেকের কথাতেই যেমন আশাবাদ উঠে এসেছে সেরকম একই সাথে সতর্কে থাকার কথাটাও আপনারা বলছেন। আফগানিস্তানের কাছে তো বাংলাদেশ হেরেছিল, সেটাও একটা ঘটনা বটে।
আসলে আমি একটা ছোট্ট কারেকশন ক্লারিফিকেশন দরকার আছে।
নিশ্চয়ই বলুন।
আমি যে জিনিসটা বলেছিলাম সেটা হলো যে আফগানিস্তান এবং স্কটল্যান্ডকে তো অবশ্যই আমাদের হারাতে হবে, তারপরে দুটো টিমকে টার্গেট করতে হবে,
ঠিক আছে?
কারণ আম প্রত্যেকটা গ্রুপে 7টা করে টিম খেলছে এবং 4টা ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে, নোবডি ক্যান স্টপ বাংলাদেশ ফ্রম গোয়িং টু দ্য নেক্সট রাউন্ড। কাজে ওই জিনিসটা, ওই প্ল্যানটা করতে হবে এখন। মানে ওখানে অ্যাকচুয়ালি ওই দুটো ম্যাচ তো অবশ্যই জিততে পারবে, বিকজ দুটো টিমই কম্পারেটিভলি একটু আনকোড়া এবং তাদের এগেনস্টে আমাদের স্পিনিং অ্যাটাক, অস্ট্রেলিয়ান উইকেট বাউন্সি হোক এবং পেসি হোক, গুড কোয়ালিটি স্পিনার পার্টিকুলার লেগ স্পিনার এবং সাকিবের মতো স্পিনার উইল ডেফিনেটলি অনেক এফেক্টিভ হবে।
নিশ্চয়ই নিশ্চয়ই। এখানে শ্রোতাদের একবার মনে করিয়ে দিতে চাই যে আমাদের এই অনুষ্ঠান আপনারা শুনছেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমাদের এই হ্যালো ওয়াশিংটনে তিনজন অতিথি রয়েছেন আজকে, রকিবুল হাসান বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, ইউসুফ রহমান বাবু বাংলাদেশ জাতীয় দলের সাবেক সদস্য এবং দিলু খন্দকার ক্রীড়া সাংবাদিক। আর আমাদের এই অনুষ্ঠানে সরাসরি টেলিফোন করে আপনার প্রশ্ন এবং মতামত জানাতে পারেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 2026193062। আমি আরেকবার বলছি 2026193062, আর কান্ট্রি কোড শুরুতেই 1, সেটিও মনে রাখতে হবে। এখানে মনে করিয়ে দেই যে এবারের বিশ্বকাপে 14টি দল খেলছে এবং পুল এ এবং পুল বি 7টি করে দল রয়েছে। পুল এ তে বাংলাদেশ আছে, যেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং স্কটল্যান্ড, এই দলগুলোর সাথে রয়েছে বাংলাদেশ। আর পুল বিতে রয়েছে সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ইউনাইটেড আরব এমিরেটস। শুরু হচ্ছে 14ই ফেব্রুয়ারি, প্রথম খেলাটি হবে ক্রাইস্ট চার্চে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের ভেতর। 42টি ম্যাচ হবে, তারপরে কোয়ার্টার ফাইনাল 1, কোয়ার্টার ফাইনাল 2, কোয়ার্টার ফাইনাল 3, কোয়ার্টার ফাইনাল 4 এবং তারপরে সেমিফাইনাল 1, সেমিফাইনাল 2 এবং শেষ পর্যন্ত 29শে মার্চ আমরা ফাইনাল খেলাটি দেখব বলে আশা করছি মেলবোর্নের মাঠে। শ্রোতারা আমাদের অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। অনন্ত কুমার নাথ আমাদের একজন শ্রোতা, অনেকক্ষণ ধরে টেলিফোনে অপেক্ষা করছেন। অনন্ত কুমার নাথ, আপনি আপনার কোন জায়গা থেকে করছেন সেটি একটু প্রথমে বলে নেন এবং তারপর আপনার প্রশ্নটি করুন।
বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা থেকে বলছি।
আচ্ছা,
আপনার আজকের এই প্যানেলের মানে অনুষ্ঠান শুনে আমার যে প্রশ্নগুলো ছিল মোটামুটি সবগুলো উত্তর পেয়ে গেছি। প্যানেলের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই সোহাগ গাজী, অর্থাৎ আমাদের যিনি নিষিদ্ধ ঘোষিত হয়েছেন, এই না তো আমরা দেখলাম যে পাকিস্তানের সৈয়দ আব্দুলকে ওরা রেখে দিয়েছে, 30 জনের যে টিমটা ঘোষণা করা হয়েছে অর্থাৎ কিন্তু আমাদের সোহাগ নেই। সোহাগাজির যে উৎসাহ এবং ফিরে আসার যে তার যে যুদ্ধ হয় সেই যুদ্ধে ভাটা পড়বে না, তো পেনের কাছে প্রশ্ন যে ওরা কেন সোহাগাজিকে রাখলো না আমাদের এই 30 জনের টিমে।
আচ্ছা, এ ব্যাপারে রকিবুল হাসান আপনি কিছু বলবেন?
ধন্যবাদ। আমার যে বন্ধু যে প্রশ্ন করেছে যে সোহাগাজি এখনো হি হ্যাজ নট বিন ক্লিয়ারড বাই আইসিসি, সে এখনো ওই ব্যানে আছে এবং এই জন্য এবং তার তাকে এখন যদি তাকে আবার নিয়ে যে খেলতে যায় এবং আবার যদি সে রিপোর্টেড হয় তাহলে কিন্তু তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে এবং ইনফর্ম বোলার ওইভাবেও সে খুব একটা যে প্রাধান্য বিস্তার করতে পারেনি ঘরোয়া ক্রিকেট যেটা ক্লাব ক্রিকেট চলছে। বাট হি ইজ ইন দ্য সিস্টেম ফর ফিউচার, তাকে একেবারে বাদ দেওয়া হয়নি, ইজ এ কোয়ালিটি বোলার, তাকে ওটা ঠিক হয়ে আসতে হবে। তবে এই প্রসঙ্গে আমি আমার শ্রোতা বন্ধুটা যিনি প্রশ্ন করেছেন তাকে একটু তার আশ্বস্ত করি বা তাকে আমি একটু আশাবাদ জানাই, আশার আলো দিই যে আপনি যদি খেয়াল করে থাকেন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আগে বলা হতো যে পার্ট টাইম বোলার অফ স্পিনার, কিন্তু এখন সে পার্ট টাইম অফ স্পিনার না, নিয়মিত উইকেট পাচ্ছে এবং নিয়মিত ভাবে খুব ভালো বোলিং করছেন তার ব্যাটিং এর সঙ্গে সঙ্গে। আমার মনে হয় ওই সোহাগ গাজীর অ্যাবসেন্সটা অনেকাংশেই সেটা সাপ্লিমেন্টেড হয়ে যাবে মাহমুদুল্লাহ রিয়াদের।
সোহাগ গাজী নিজেও অফ স্পিনার। এখানে আরেকটি কথা বলে রাখি যে বাংলাদেশের যে 30 সদস্য বিশিষ্ট স্কোয়াড এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে তাতে রয়েছেন তামিম ইকবাল, আমানুল হক, ইমরুল কায়েস, শামসুর রহমান, এরা মূলত ব্যাটসম্যান। মিডল অর্ডারদের মধ্যে রয়েছেন মমিনুল হক, মাহমুদুল্লাহ, মার্শাল আয়ুব, সাব্বির রহমান, নাসির হোসেন, নাঈম ইসলাম, এছাড়াও রয়েছেন শাকিব আল হাসান, শুভাগত হোম, জিয়াউর রহমান, মুক্তার আলী, সৌম্য সরকার। উইকেট কিপারদের মধ্যে রয়েছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস। আর পেস বোলারদের মধ্যে মাশরাফি মর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবুল হাসান, শফিউল ইসলাম, আলামিন হোসেন, মোহাম্মদ শহীদ। স্পিনারদের মধ্যে রয়েছেন ইলিয়াস সানি, আরাফাত সানি, তাইজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, জুবায়ের হোসেন। এই 30 জনের নাম এখন পর্যন্ত আমরা দেখছি আর মাঠে তো শেষ পর্যন্ত 11 জন খেলবেন। এখানে একটি প্রশ্ন আনতে চাই, সেটি হচ্ছে যে গত বিশ্বকাপে আমরা লক্ষ্য করেছি যে বিশ্বকাপ ক্রিকেটে যেই স্নায়ুর যে চাপটা আমরা লক্ষ্য করি এটা কিন্তু অন্য সময় এতটা লক্ষ্য করা যায় না, এতটা পরিলক্ষিত হয় না যতটা বিশ্বকাপে, যে অসম্ভব স্নায়ুর চাপ থাকে। বাংলাদেশ কিন্তু স্নায়ুর চাপ কতটা নিতে পারে সেই প্রশ্নটা দেখা দিয়েছিল 2011 সালের বিশ্বকাপে। এইবারের বিশ্বকাপে সেই স্নায়ুর চাপ তো নিশ্চয়ই থাকবে, আরও বেশি থাকবে, কারণ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পিচ বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের পিচ থেকে আলাদা, শ্রীলঙ্কার পিচ থেকে আলাদা। এ সম্পর্কে ইউসুফ বাবু আপনি কিছু বলবেন?
হ্যাঁ অবশ্যই, এই যে স্নায়ুর চাপটা যেটা বললেন, এবং রকিবুল আমার সঙ্গে একেবারে 100% এগ্রি করবে, আমরা যখন দেশে খেলি তখন কিন্তু আমাদের স্নায়ু চাপটা অনেক বেশি থাকে, কারণ স্টেডিয়াম ভরা দর্শক যারা আমাদের ফ্যান, ওরা একটা এক্সপেকটেশন নিয়ে আসে। আমরা তখন, আমিও খেলেছি দেশে, আমি জানি যে আমাদের সবচেয়ে বেশি প্রেশার হতো আমরা যখন দেশে খেলতাম, বিকজ উই হ্যাড আ পয়েন্ট টু প্রুভ টু দ্য ফ্যান্স। বিদেশে যখন খেলতাম কোনো স্নায়ুর চাপ থাকতো না ওরকম। তবে হ্যাঁ, এটা ডেফিনিট যে একটা সার্টেন মেন্টালিটি নিয়ে খেলতে হবে, প্রেশার তো থাকেই, এটা আপনার ক্রিকেটের সবচেয়ে বড় স্টেজ, এবং একটা প্রেশার থাকে, মেন্টাল প্রেশার থাকে, এটা আমার মনে হয় না একটা ট্রেমেন্ডাস কিছু এফেক্ট করবে, কারণ আমাদের প্লেয়াররা কিন্তু দেখেন খেলে কিন্তু মোটামুটি কেয়ার ফ্রি খেলে, বেশ ফ্রিলি খেলে। আমি এবং সবচেয়ে ভালো জিনিস যেটা আমি দেখেছি জিম্বাবুয়ে সিরিজের এগেনস্টে, এবং আমার কাছে যেটা সবচেয়ে পজিটিভ মনে হলো, ইজ তামিম ইকবালস ট্রান্সফরমেশন। সে ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখেছি যে পেশেন্স কাকে বলে, সে অফ স্টাম্পটা কোথায় আছে সে এটা বুঝতে পেরেছে, এবং হি ওয়াজ টাকিং হিজ ব্যাক বিহাইন্ড হিজ প্যাড এবং লেটিং বলস গো। এটা কোয়াইট আনলাইক তামিমস ক্যারেক্টারিস্টিক্স, এটা একটা সাংঘাতিক ডেভেলপমেন্ট, এবং তামিম যদি এটা মেনটেন করতে পারে, ইট উইল গিভ আওয়ার ব্যাটিং দ্য মাচ নিডেড গুড স্টার্ট। এবং আমাদের বোলিং এর যে ভ্যারাইটিটা আছে, আমি আগেও বলেছি আমাদের বোলিং ভ্যারাইটিটা হচ্ছে এক্সেপশনাল। আপনার টাইজুল ইজ আ স্পেশালিস্ট স্পিনার, ও আপনার আমার মতে যে কোনো ওয়ার্ল্ড টিম এসে খেলতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাজ প্রুভেন টু বি এ মাচ বেটার বোলার, হি হ্যাজ ইম্প্রুভড। তো আমাদের ওভারঅল যে ব্যালেন্স টিমটা, যেটা আমি মনে করি যে আপনার চারটা একদম স্পেশালিস্ট ব্যাটসম্যান, 1, 2, 3, 4, তারপরে আসছে আপনার অলরাউন্ডার দুজন আসছে, উইচ উইল বি সাকিব অ্যান্ড মাহমুদুল্লাহ, বোথ অফ দেম ব্যাটিং অ্যান্ড বোলিং কোয়াইট ইকুয়ালি কম্পিটেন্টলি। তারপরে আপনার উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিক, হু ইজ এক্সেপশনাল। দেন ইউ হ্যাভ আপনার তিনটা কুইক আপনার ওইখানে হয়তো লাগতে পারে। সো এইভাবে আপনার দ্য টিম ম্যানেজমেন্ট আই এম শিওর ওরা চিন্তা ভাবনা করছে যে সবচেয়ে ব্যালেন্স টিমটা কি হবে। তো আমার মনে হয় না যে বিদেশের মাঠে ওই ধরনের একটা চাপ থাকবে, এবং আমি কিন্তু বেশ হোপফুল।
রকিব ভাই, আপনি আপনি একটু যোগ করবেন এর সাথে?
আমি একটু যোগ করতে যাই, এবং আমি ইউসুফ বাবুর সঙ্গে পুরোপুরি ভাবে একমত পোষণ করেই আমি আমার কিছু এক্সট্রা কিছু যোগ করতে চাইব, যে ঘরের মাটিতে খেলা কিন্তু অত্যন্ত বড় একটা চাপের ব্যাপার। এবং আমাদের সঙ্গে যিনি আমাদের তৃতীয় ব্যক্তি, আমাদের ছোট ভাই বন্ধু দিলু খন্দকার সাংবাদিকরা আছেন, এনাদের কলমের জ্বালা এবং লেখনীতে এবং প্রত্যাশাটা এত বাড়িয়ে দেন জনগণের দেশের, তখন আমাদের প্লেয়ারদের উপর একটা মানসিক বাড়তি চাপ তৈরি হয়ে যায়, কারণ ক্রিকেট আমরা জানি যে মাইন্ড গেম। নাও এই বিশ্বকাপে চাপ থাকবে কি থাকবে না, আমি বলি থাকবে, আবার থাকবেও না। এই জন্য থাকবে, বাংলাদেশের চাপটা যদি কিছু একটা হয় সেটা থাকবে আফগানিস্তান এবং স্কটল্যান্ডের সঙ্গে, কারণ ডেড আন্ডারডগস এই গ্রুপে। বাংলাদেশ ইজ প্লেইং নেশন, বাংলাদেশ তাদের হারিয়েছে, আফগানিস্তানের সঙ্গে তারা কিন্তু এখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হেরে গেছিল, কাজেই ওই জায়গায় কিছুটা চাপ, প্রত্যাশার চাপ জড়িত ম্যাচ দিতে হবে। আর নোবডি ইজ এক্সপেক্টিং বাংলাদেশকে, কিন্তু আমি অত আশাবাদ ব্যক্ত করব না, যতই আনসার্টেনিটি হোক ক্রিকেটে, যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। যেটা সবাই এক্সপেক্ট করছে যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক, আর আমরা এক্সপেক্ট করছি যে সেকেন্ড রাউন্ডে যদি বাংলাদেশ যেতে পারে, দ্যাট উইল বি এ বিগ অ্যাচিভমেন্ট। তো ওইখানে ওই চাপ, ওই সামান্যতম চাপ ওখানে থাকবে, বাকি আমার মনে হয় না যে খুব বড় বেশি চাপে বাংলাদেশটা ওই অস্ট্রেলিয়ান এই ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে তারা এই করবে। আর প্রিপারেশনের কথা যেটা বাবু বললেন, এবং আমি তার সঙ্গে অ্যাড করতে চাই, যে বাংলাদেশ কিন্তু আমরা জানি শ্রোতা বন্ধুরা, যে 15 দিন 2 উইক্স আগে ওখানে চলে যাবে, বেস ক্যাম্প হচ্ছে ব্রিসবেনে, যে এখানে তারা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে, ওখানে তারা প্র্যাকটিস ম্যাচ, যেটা আইসিসি ঠিক করে দিচ্ছে, মেলবোর্নে তারা খেলবে, একটা প্র্যাকটিস ম্যাচই হচ্ছে। তো এই 15 দিন বা 16 দিনের কিছুটা অ্যাক্রোমাটাইজেশন অবশ্যই হবে। আর স্ট্রাকচার অফ দ্য টিম যেটা আমরা বলছি, সেখানে বলার অপেক্ষা রাখে না যে ওয়ান ডে ম্যাচের টিমের স্ট্রাকচারে প্রথমে আপনার বোলার সিলেক্ট করতে হবে, রেগুলার বোলার, কারণ আপনি 10 ওভারের বেশি একটা বোলার করতে পারেন। আর অস্ট্রেলিয়ান উইকেটে আমরা দেখবো তো মাশরাফিকে নিয়ে হয়তো আরো দুজন পেসার আমি মনে করি হয়তো খেলবে, স্পিনার দুজন থাকবেই। এই কথা যখন আমি বলছি, আমি একটা সুন্দর একটা বার্তা আপনাদের কাছে দিতে চাই যে শেন ওয়ার্ন তার টুইটারে উল্লেখ করেছেন আমাদের জুবায়ের কথা এবং পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসিরের কথা, দুজন লেগ স্পিনার উনি দেখেছেন, উনি বলেছেন এরা লুক দেয় বলে, এবং এরা যদি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার উইকেটে খেলে আর যদি লেগ মিডলে বল করে এবং লেগ স্পিনার নোবডি এনজয় লিভিং বল এবং এটা ব্লাইন্ড স্পটে খেলা এবং একটা উইকেট টেকিং বোলার, আমিও মনে করি যে আমাদের অপোনেন্টকে যদি ঘায়াল করতে হয় উই নিড টু গেট উইকেট। আজকাল ক্রিকেটে কিন্তু প্রেশারটাকে ট্রান্সফার করতে হবে অপোনেন্ট টিমে, উইকেট নিতে হয়। তো ওইখানে একটা আমাদের একটা গ্যাম্বলিং বলেন আর বলি বলেন জুবেরকে নিয়ে সেটা হতে পারে। আর ব্যাটিং এ বাকি 5টা প্লেয়ার ফিফ বোলার আসবে 2 থেকে 3 থেকে, আর উপরে টপ অর্ডারের ব্যাটসম্যান তো থাকতে হবে। তবে এই ব্যাটিং এর ব্যাপারটা এখানে আলোচনা হয়েছে, আমি কিছু সাজেশন রেখেছি এবং ইসুফবাবু হয়তো আমার সঙ্গে অ্যাগ্রি করবেন যে অস্ট্রেলিয়ান উইকেটে ফার্স্ট বাউন্সি উইকেটে খেলতে হলে রান করতে হলে নাম্বার ওয়ান পজিটিভনেস থাকতে হবে ব্যাটসম্যানদের, যেটা এখন আছে, আস্থা জন্মে গেছে। 2 নম্বর হলো অ্যাটাকিং থাকতে হবে, কারণ একটা কথা আছে যে ফায়ার শুড বি নেগোসিয়েটেড উইথ ফায়ার। তো এইটা করতে হলে এখানে নির্বাচক মন্ডলী আমি হয়তো আশা করব তারা ওই ধরনের ব্যাটসম্যান গুলোকে নেবেন যারা পরীক্ষিত, তারা তো আসেনি, যারা স্কোয়ার অফ দ্য উইকেট ভালো খেলে, অর্থাৎ স্কোয়ার কাট পুল হোক, কারণ ওখানে কেউ হাফ বলি দেবে না, যেটা হাফ বলি হবে ওই টুকে টোকরা শেল। তাই আমার বিশ্বাস আমাদের প্লেয়ার অফ ফর্মে আছে, লিগও ভালো করছে, তামিম ইকবালের কথা আসলো, তো তারা যদি তাদের বেস্ট খেলাটা খেলে আমার মনে হয় আমরা ভালো কিছু ক্রিকেট দেখতে পাবো তাদের মধ্যে থেকে।
অনেক ধন্যবাদ রকিব ভাই। আমি দিলু খন্দকার, আপনার কাছে আসার আগে আমাদের একজন শ্রোতা অনেকক্ষণ ধরে লাইনে অপেক্ষা করছেন, মিনহাজউদ্দিন মানিক, আপনি কি লাইনে আছেন?
জি আছি লাইনে।
আপনি কোথা থেকে, চিটাগং থেকে, চট্টগ্রাম থেকে বলছেন?
জি আমি তাপবিদ্যুৎ বিও ফ্যান ক্লাব চিটাং থেকে বলছি।
অনেক ধন্যবাদ, আপনার আপনার প্রশ্নটি বলুন।
হ্যাঁ, আমি অতিথিদের বক্তব্য শুনছি এবং ওনাদের সাথে আমি একমত, বিশেষ করে আমাদের টিম কন্ডিশন এখন খুবই ভালো, বিশেষ করে জিম্বাবুয়ে সিরিজে, এবং আমরা আশা করি যে আমরা সেকেন্ড রাউন্ডে ইনশাল্লাহ যাব। আর আমার প্রশ্নটা হলো, যেহেতু বিশ্বকাপ ক্রিকেট এবং বিদেশের মাটিতে, সেক্ষেত্রে আমাদের যে প্রস্তুতি ম্যাচ নিয়ে আমরা বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য মিডিয়াতে পাচ্ছি যে কখনো শুনতেছি দুবাইতে 2-1 ম্যাচ করবে, কখনো শুনছি হবে না। তা আমার প্রশ্ন হলো যে এ ধরনের একটা বিশ্বকাপের আগে বিশেষ করে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মতো বোলিং পিচ সহায়ক দেশগুলোর সাথে প্রস্তুতি ম্যাচ খেলার আয়োজন করা বিসিবির কি উচিত না? আমরা তো মনে করি যে আফগানিস্তান বা স্কটল্যান্ডের সাথে আমাদের প্রস্তুতি ম্যাচ দিয়ে কিছু হবে না, কারণ সেটা অলরেডি জিম্বাবুয়ের সাথে আমাদের হয়ে গেছে। আমরা প্রত্যাশা করি যে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মতো বৃহৎ দেশ যারা বোলিং পিচ যেখানে, তাদের সাথে আমাদের বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে যদি আয়োজন বিসিবি করে, তাহলে আমরা মনে করতে পারি যে আমাদের টিম সেকেন্ড রাউন্ড খেলে আরো উপরে যেতে পারে। এটাই আমার প্রশ্ন, বিশেষ করে রফিক সাহেব সহ যারা আছেন অতিথি উনাদের কাছে। ধন্যবাদ।
রকিবুল হাসান, আপনার কাছে প্রশ্ন মিনহাজউদ্দিন মানিকের, আপনি কিছু বলবেন?
মানিক ভাই, আপনার ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলেছেন যে ওদের সঙ্গে খেলে আমাদের উপকার হবে না, কথাটা ঠিক। যত বেশি বড় স্ট্রঙ্গার টিমের সঙ্গে খেলা যায় প্রিপারেশনে, তবে জিম্বাবুয়ে দুবাই আবুধাবিতে যেটা আইসিসি একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল সেই টুর্নামেন্ট হচ্ছে, এটা কোয়ার্টাঙ্গুলার করতে চেয়েছিল বাংলাদেশকে নিয়ে, কিন্তু ওখানে খেলছে এলো আপনার আফগানিস্তান আরো 2-1 টিম, কাজে ওখানে আমাদের কোনো টেস্ট প্লেয়িং টিম খেলবে না যেখানে আমরা প্রিপেয়ার করতে পারতাম। বাট ওখানে যখন আমরা যাচ্ছি, ওখানে আমাদের কিন্তু প্র্যাকটিস ম্যাচ হচ্ছে ওই উইকেটেই, যেই উইকেটে অফিসিয়াল টুর্নামেন্টের ম্যাচ বাংলাদেশ খেলবে, এবং বাংলাদেশ যদি চায় তারা এখন থেকে লেখালেখি করে যদি এক্সট্রা ম্যাচ মেলবোর্নে কোথাও নিউজিল্যান্ডে যদি নিজেরা খেলতে চায়, কারণ ওই একটা ম্যাচ থেকে আরেকটা ম্যাচে যে গ্যাপে থাকবে সেটা যদি সম্ভব হয় তারা সেটা করে নিতে পারবে।
মিনহাজউদ্দিন মানিক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
আমি একটু অ্যাড করি।
জি বলুন, নিশ্চয়ই।
সেটা হচ্ছে যে ওনার প্রশ্নের উত্তর যে রকিবুল বলল যে দুবাই কন্ডিশন এবং আমাদের সাবকন্টিনেন্ট কন্ডিশন মোটামুটি একই রকম, কাজেই আমার মনে হয় না যে দুবাইয়ের পিচে খেলে বাংলাদেশ ক্যান অ্যাডজাস্ট টু অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড কন্ডিশন। তো আমার মনে হয় যে যেটা রকিবুল বলল, বাংলাদেশ যদি কোনোভাবে অ্যারেঞ্জ করে যদি আরো একটা দুটা ম্যাচ খেলতে পারে ওখানে জাস্ট বিফোর দ্য টুর্নামেন্ট, তাহলে এটা আমাদের জন্য অনেক লাভজনক হবে, এবং ওই উইক অপোজিশন জন্য খেলে দুবাইয়ের মাঠে আমার মনে হয় না যে একটা কিছু ট্রেমেন্ডাস প্র্যাকটিস কোনো চেঞ্জেস আসতো।
ধন্যবাদ। একটু আগে রকিব ভাই আপনি একটু হালকাভাবে হলেও অভিযোগের আঙুল তুলেছেন সাংবাদিকদের বিরুদ্ধে, এবং দিলু খন্দকার নিশ্চয়ই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এই সুযোগে কিছু একটা বলার জন্য। সুতরাং রকিব ভাইয়ের এই এই বলের মুখে দিলু খন্দকার আপনি কিভাবে বলটি খেলবেন?
এটা বাউন্সার,
এটা বাউন্সার। এখন আপনি কি
ইসুফ ভাই আর রকিব ভাই যেটা বললেন সেটা নিয়ে তো দ্বিমত করার কোনো অবকাশ নেই, কারণ তারা যখন খেলেছেন তখন আমরা গ্যালারিতে বসে আমরাও কিন্তু এক্সপেক্ট করতাম যে রকিব ভাই ইসুফ ভাই একটা ভালো ইনিংস খেলবেন, কারণ ঢাকায় ইসুফ ভাইয়ের একটা 78 এবং রকিব ভাইয়ের একটা 78, কিন্তু এখনো যারা তখন খেলা দেখেছি আমরা গ্যালারিতে তাদের চোখে ভাসে কতটা সুন্দর ইনিংস হতে পারে। তো স্বভাবতই খুবই সত্যি কথা বলেছেন, দেশের মাটিতে 40-50 হাজার দর্শকের এক্সপেকটেশন, এটা কিন্তু বিশাল প্রেশার, কারণ এটা তারা দুজনই খেলেছেন, তারা ফেস করেছেন, তারা বুঝেছেন যে কতটা প্রেশার নিয়ে তাদের খেলতে হতো, কারণ সবাই এক্সপেক্ট হতো রকিব হাসান একটা বিগ ইনিংস খেলবেন, ইসুফ বাবু একটা বিগ ইনিংস খেলবেন, ইনিংসের শুরুটা ভালো হবে দেন বাংলাদেশ দল ভালো খেলবে, সবাই সেই প্রেশার নিয়ে তারা খেলেছেন। এখন তারা বাইরের থেকে দেখছেন যে সাকিব তামিম যখন খেলে কতটা প্রেশার, গোটা দেশ স্টেডিয়াম ভরা মানুষ সরাসরি দেখছে আর টিভিতে কোটি কোটি দর্শক দেখছেন, স্বভাবতই প্রেশারটা এত বেশি। আর আমরা যারা সাংবাদিক আমাদের তো খুবই বিপদ, কারণ ভালো খেললে আমাকে ভালো লিখতেই হবে, খারাপ খেলে কিন্তু আমি কোনোভাবেই বলতে পারবো না যে সাকিব ভালো খেলেছেন। তো আমরা যেখানেই যাই না কেন কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক। তবে আমরা কিন্তু আমাদের নিজেদের কাজটা করে যাচ্ছি, রকিব ভাইয়ের অনুযোগের সাথে আমিও অনেক সময় একমত যে আমরা হয়তো কখনো অতিরঞ্জিত করছি, এটা কিন্তু মিথ্যে নয়, কারণ মান দর্শক বা পাঠক তারা কিন্তু ড্রেসিং রুমের ভিতরে খবরটাও জানতে চান যে ওখানে কি আলোচনাটা হয়েছিল, এবং শূন্য করার পর তার অভিব্যক্তি কি ছিল, বা 100 করার পর তিনি ড্রেসিং রুমে ফিরে যে সেই অ্যাটমসফিয়ারটা কেমন ছিল, অনেকে হয়তো সুযোগ পেয়ে সেটাও লিখে দেন, হয়তো কারো ইথিক্সটা ভেঙে তারা লিখে দেন, তখনই বিপত্তিগুলি বাজে। তারপরও ইসুফ ভাই এবং রকিব ভাই যেটা বলেছেন আমি কিন্তু পুরোপুরি সেটা মনে করি যে বিদেশে যখন খেলে বাংলাদেশ, আপনি খেয়াল করবেন যে বিশ্বকাপে আমরা প্রথম পাকিস্তানকে হারিয়েছি ইংল্যান্ডের মাটিতে, প্রেশার ছিল না, কিন্তু বাংলাদেশ প্লেড ওয়েল এবং পাকিস্তানকে হারিয়েছে, এবং পাকিস্তান কিন্তু সেবার গ্রুপ পর্যায়ে প্রথম ওই ম্যাচটাই হেরেছিল, এছাড়া কিন্তু তারা স্ট্রেট ওয়েতে ফাইনালে চলে গিয়েছিল। তো সেই কথাটা যেমন ভারতকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, সাউথ আফ্রিকাকে হারিয়েছে এবং অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়েছে ইংল্যান্ডে একটা ট্রাই নেশনে, স্বভাবতই এবং ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ইংল্যান্ডে জিতেছে, প্রেশারটা সত্যিই কিন্তু খুব রিল্যাক্স মোডে খেলেন, কারণ সাকিব তামিম এরা কিন্তু সবসময় বলেন দেশের মানুষের চাহিদাটা এত বেশি যে অনেক সময় সেটা এক্সপেকটেশনটা সো হাই হয়ে যায় যে যেটা আমাদেরও স্বাভাবিক খেলা খেলতে বাধাগ্রস্ত করে, কিন্তু সেটা কিন্তু অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে সেটা পাওয়া যাবে না।
বারবার
বলতে হয় যে এতটা সুন্দর টিম কম্বিনেশন, এবার রকিবুল ভাই আজকেও আমি বলেছি আজকেও তাকে আমি স্টেডিয়ামে দেখেছি ম্যাচ কন্ডাক্ট করতেন, কারণ উনি এত কাছ থেকে দেখেন, উনি কিন্তু যেটা বলেছিলেন যে ওই যে লেগ স্পিনার জোবায়ের যে এতটা বড় প্রসপেক্ট, যেমন তাইজুল জীবনে প্রথম খেলতে নেমে এমন একটা ইতিহাস গড়েছেন যেটা ক্রিকেট দুনিয়ায় কারো নেই, প্রথম ওয়ানডেতে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে বসে আছেন। তার মানে সিলেক্টর একটা সুন্দর কথা বলেছেন ফারুক আহমেদ যে কাকে রেখে কাকে বাদ দিব, যাকে সুযোগ দিচ্ছি সেই তো তার পারফরমেন্সটা শো করছেন, তাহলে আমাদের ওই 30 জন থেকে বেছে সেরা দল বের করে আনা একটা কঠিন চ্যালেঞ্জ, এবং এটা মধুর একটা আমাদের সময় যে আমরা বেস্ট টিমটাকে কিন্তু বেছে নিতে পারবো। এবং আমার বিশ্বাস রকিবুল ভাইয়ের সাথে আমি একমত যে আফগানিস্তান আর স্কটল্যান্ড না, আমাদের আরো অন্য কোন দলকে হারানোর টার্গেট করতে হবে, কারণ ওরা কিন্তু টেস্ট ক্রিকেট খেলে না, ওরা আন্ডার ডগ, ওদেরকে আমাদের হারাতেই হবে, দেন আমাদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ইংল্যান্ড নিউজিল্যান্ড এদেরকে, কারণ ব্রিসবেনের যে মাঠে খেলা হবে অস্ট্রেলিয়ার সাথে সেটা আমরা সবাই জানি, বাউন্সি উইকেট, অস্ট্রেলিয়ানরা 4 সীমান নিয়ে খেলবে এবং খুব কুইক গতি, যেটা রকিব ভাই বলেছেন যে সিলেক্টরদের ওই জিনিসটা ভাবতে হবে, কারা স্কোয়ার অফ দ্য উইকেট ভালো খেলেন, কারা হুপ পুল ভালো খেলেন, সেই ব্যাটসম্যানদের নিতে হবে। কারণ এটা কিন্তু আমাদের সাবকন্টিনেন্টের উইকেট হবে না, গুড লেন্থে আসবে, সব ব্যাটসম্যান আরামে খেলবে। ওখানে কিন্তু ব্যাটসম্যানরা না যেয়ে হাল হবে, এবং যারা ফ্রন্ট ফুটে যারা ব্যাক ফুটে খুবই এক্সপার্ট তারাই কিন্তু ওই উইকেটে ভালো খেলবেন, যেটা সব থেকে বেশি ভরসা করা যায় যার উপর, তামিম ইকবালের মুমিনুলকে। কারণ মুমিনুল সত্যি কিন্তু এক অসাধারণ প্রতিভা এই দেশের ক্রিকেটে, এবং তার জন্য এটা বিশ্বকাপটা প্রথমবারের মতো একটা টেস্ট হতে পারে যে অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ড উইকেটে এই মুমিনুল কেমন খেলেন। সবাই কিন্তু তাকিয়ে থাকবে মুমিনুলের দিকে, কারণ এতটা ধারাবাহিক আপনি খেয়াল করবেন টেস্ট ক্রিকেটে, এখন ব্যাটম্যানের পরেই যার গড় রানটা, এটা কিন্তু অবাক করার মতো যে বাংলাদেশের একটা টিনেজার ওয়ার্ল্ড ক্রিকেটে ব্যাটম্যানের পরে যার টেস্ট গড় রানটা, তাকে নিয়ে কিন্তু সারা ক্রিকেট দুনিয়ায় এখন সবাই উৎসুক হয়ে দেখবে যে এই ছেলেটা ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্সটা কতটা ধারাবাহিকতায় ধরে রাখতে পারে।
ধন্যবাদ দিলু খন্দকার, চমৎকার বলেছেন। গতবারের ওয়ার্ল্ড কাপে আমার মনে আছে যে কোন একটি খেলা, বাংলাদেশের কোন একটি খেলার পরে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়দের নিয়ে যে বাসটি যাচ্ছিল সেই বাসের দিকে ইট পাটকেল ছোড়া হয়েছিল, দর্শকরা ক্ষুব্ধ হয়েছিলেন বাংলাদেশের পরাজয়ে এবং ইট পাটকেল ছুঁড়েছিলেন। সাংবাদিকরা যখন লেখেন, মিডিয়াতে কথা বলেন, টক শো হবে, অনেক কিছু হবে, সাপোর্ট যারা করবেন, যারা নাকি সমর্থন দেবেন বাংলাদেশকে, তারা যেন সমর্থনের পাশাপাশি দায়িত্বশীলতার পরিচয়টাও দেন, পরাজয়কে মেনে নেয়ার ক্ষমতাটাও যেন তারা রাখেন, সেই সম্পর্কে তাদেরকে সচেতন করাটাও কিন্তু সাংবাদিকদের একটা দায়িত্ব বলে আমার মনে হয়। যে সাংবাদিকরা যদি খুব বেশি এক্সপেকটেশন তৈরি করে ফেলেন এবং তারপর যদি দর্শকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাদের নিজেদের ওপর, সেটাও কিন্তু খুব ভালো দেখায় না। কারণ আমরা তো অন্যান্য দেশে যখন ওয়ার্ল্ড কাপ হয়েছে আমরা এরকম ঘটনা দেখিনি যে খেলোয়াড়দের উপরে আক্রমণ হয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা ঘটেছিল।
আপনার এই জায়গায় শুধু আমি একটা জিনিস আপনি যোগ করতে চাই, আপনি খেয়াল করবেন যে 1996 যে সেমিফাইনালটা হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনে শ্রীলঙ্কা ভার্সেস ভারত, সেখানে কিন্তু ম্যাচটা অ্যাবান্ডেন্ট হয়ে গেছিল, কমপ্লিট হতে পারেনি দর্শকদের বৈরী আচরণের জন্য, এবং সেখানে ম্যাচ রেফারি ছিলেন ক্লাইভ লয়েড, তারা কিন্তু শ্রীলঙ্কাকে বিজয়ী ঘোষণা করে ফাইনালে পৌঁছে গিয়েছিল। এই কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে সেদিন যে হঠাৎ করে একটা দুঃখজনক ঘটনা ঘটে সেটা কিন্তু নিতান্তই খুবই ছোট, কিন্তু ইডেন গার্ডেনে যেটা ঘটেছিল সেটা কিন্তু ভয়াবহ রূপ নিয়েছিল, এবং ম্যাচ রেফারি খেলা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন, এবং তারপরে শ্রীলঙ্কাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। সেটাও কিন্তু ভারতের মাটিতে হয়েছিল, যাদের বলা হয় সব থেকে স্পোর্টিং দর্শক, বিশেষ করে কলকাতায়। বাট কলকাতায় কিন্তু ওই ধরনের ইনসিডেন্ট আমরা এর পরেও দেখেছি, পাকিস্তান ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে 99 শেষ দিনে কিন্তু দর্শক শূন্য অবস্থায় খেলা হয়েছিল। তো এই কথাগুলি মাথায় রাখতে হবে, বাংলাদেশের ছিটেফোঁটা একটা ঘটনা হতেই পারে, বাট আমি এখনো মনে করি সেই ঘটনাটা যারা ঘটিয়েছিলেন তারা ইচ্ছাবশত না অনিচ্ছাকৃত ওটা হয়েছিল, কারণ এই ধরনের ঘটনা কিন্তু আমরা খুব বেশি বাংলাদেশের ক্রিকেটে অন্তত দেখি।
অনেক ধন্যবাদ দিলু খন্দকার, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আমি অত্যন্ত দুঃখিত যে আমাদের এই 45-50 মিনিটের প্রোগ্রামটা এত তাড়াতাড়ি চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। আসলে আজকের অসাধারণ আলোচনা, আমি রকিব ভাইয়ের কথা যখন শুনছিলাম লেগ স্পিন ব্লাইন্ড স্পটে পড়ে এবং সেটা খেলা কতটা কঠিন, মনে হচ্ছিল আমি নিজে ব্যাট করছি, আমার বিরুদ্ধে কোনো লেগ স্পিনার বল করছে, আমার সেই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্মৃতি মনে হয়ে যাচ্ছিল। সুমন সাহা একটি প্রশ্ন করেছিলেন, বাংলাদেশ কি এবারের বিশ্বকাপ জিততে পারবে কিনা। নাজিম মাহমুদ তিনিও একটি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের কাছে যদি সেমিফাইনাল তারা খেলে এরকম প্রত্যাশা করা যায় কিনা। শাহরিয়ার রুহানি তিনি একটি প্রশ্ন করেছিলেন যে আমাদের পেসাররা যদি ভালো করে তাহলে আমাদের সাফল্য নিশ্চিত কিনা। আমাদের সময় সংক্ষিপ্ত, 30 সেকেন্ডের মধ্যে রকিব ভাই এবং 30 সেকেন্ডের মধ্যে ইউসুফ বাবু, আপনারা একটা ছোট্ট উপসংহার করে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। রকিব ভাই প্রথমে।
আমি দীর্ঘ খন্দকারের কথার সূত্র ধরে বলতে চাই যে আমরা অবশ্যই আমরা সমালোচনা করব, বস্তুনিষ্ঠ সমালোচনা করব, তবে কখনোই যেন আমরা আমাদের বীরদেরকে অসম্মানই না করি, এই জিনিসটা মাথায় রাখবো। আর একটা জিনিস, আমরা আমার মনে হয় বিপদে ভালো সুখের দিন, ভালো ক্রিকেট যখন একটু খারাপ খেলবে সবসময় যেন আমরা বাংলাদেশ ক্রিকেটের পাশে থাকি, কারণ বাংলাদেশ ক্রিকেট এখন আমাদের ন্যাশনাল আইডেন্টিটি, জাতীয় একটি সত্তা এবং আমাদের একটা গর্বের ব্যাপার। প্রত্যেকটি খেলোয়াড় আমাদের এক একজন আমাদের রোমিং অ্যাম্বাসেডার।
ধন্যবাদ রকিব ভাই, আমাদের সময় শেষ হয়ে গেছে। ইউসুফ বাবু, আপনার কাছে আমি ক্ষমা চাইছি, আমাদের সময় শেষ হয়ে গেছে। আশা করছি আবার আপনার সাথে কথা বলবো, কয়েক সপ্তাহের মধ্যেই খেলা শুরু হবে, আবার কথা বলবো। হ্যালো ওয়াশিংটন, আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথিদের এবং প্রশ্নকর্তাদের বক্তব্য মন্তব্য সম্পূর্ণ তাঁদের নিজস্ব মতামত, এবং এই সব বক্তব্য মন্তব্যের সঙ্গে ভয়েস অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্র সরকারের কোনো রকম সংশ্লিষ্টতা নেই।